আপনারা শুনছেন অবহিত ডট কমের অডিও বুক বাংলাতে। আজকের গল্প কল্লোলিনী। গল্পটির রচনায় রয়েছে স্টুডিও রেক 66 প্রাইভেট লিমিটেড। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প কল্লোলিনী। উপস্থাপনায় আপনাদের সাথে রয়েছি আমি শুভ্রদীপ ও সঞ্চয়িতা। শুভ ও নীল দুই বন্ধু নিত্যদিনের কর্মজীবন থেকে বিরতি নিয়ে দুদিনের জন্য বেড়াতে এসেছে সিদ্ধিপুর গ্রামে। সেখানে বহু পুরনো একটি ভাঙাচোরা জমিদার বাড়ি রয়েছে। মাঝে মাঝে মানুষজন এখানে বেড়াতে আসে, কিন্তু অনেক মানুষ আবার এখান থেকে নিরুদ্দেশ হয়ে মারাও যায়। পরপর দুটি জমিদার বাড়ি রয়েছে এই গ্রামে। একটি জমিদার বাড়ি একেবারে ভাঙাচোরা অবস্থায় থাকায় যারা বেড়াতে আসে তারা অপর জমিদার বাড়িটিতেই রাত্রিযাপন করে থাকেন। পার্শ্ববর্তী সেই বাড়িতে আবার রয়েছে এক গোলকধাঁধার রহস্য। কি কারণে যে মানুষ সেখানে ছুটে যায় তা আজ অবধি কেউ জানে না। পুরনো ভাঙাচোরা বাড়িটি অভিশপ্ত বাড়ি নামেও পরিচিত। জানলার সামনে দাঁড়িয়ে শুভ এক মনে সেই বাড়িটির দিকে তাকিয়ে রয়েছে। রাতের অন্ধকারে গোপনে কোনো এক মায়ায় সম্মোহিত হয়ে শুভ সেই পুরনো ভাঙাচোরা জমিদার বাড়ির দিকেই রওনা দিল। আর কিছুক্ষণ পরেই সেই ভাঙাচোরা জমিদার বাড়ি থেকে ভেসে এলো শুভর মরণ আর্তনাদ। কিন্তু কেন, আসুন জেনে নেওয়া যাক। সিদ্ধিপুর গ্রামের মেঠো পথ ধরে সজোরে ছুটে চলেছে একটি রঙিন গাড়ি। তার ভেতরে বসে আছে দুজন তরতাজা যুবক। তাদের মুখের হাসিতেই বোঝা যায় গ্রাম বাংলার প্রাকৃতিক নয়নাভিরাম সৌন্দর্য তাদের ঠিক কতটা মুগ্ধ করেছে। দুজনের মধ্যে একজন বলে ওঠে,
আরে সত্যি রে ভাই, কি জায়গা পছন্দ করলি, তোর পছন্দকে সত্যি কুর্নিশ জানাতেই হয়।
গাড়ি চালাতে চালাতে দ্বিতীয় জন বলে ওঠে,
তবে তবে কি বলেছিলাম, আমার উপর ভরসা রাখ, এই শর্মা কখনো কাউকে নিরাশ করে না, বুঝলি। ওই তো ওই তো ওই তো এসে গেছে আমাদের গন্তব্য, চল 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 নামা যাক এবার।
একটা বড় বাড়ির সামনে গাড়িটি এসে থামে। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে দুজন যুবক। গাড়ির শব্দ শুনে বাড়ির প্রধান দরজা খুলে বাইরে বেরিয়ে তাদের কাছে এগিয়ে আসেন এক বৃদ্ধ।
আসুন বাবু, ভেতরে আসুন।
কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলে ভেতরে চলে গেলেন বৃদ্ধ। তাকে অনুসরণ করে আরও দুজন কমবয়সী ছেলেও সেই পথে এগিয়ে গেল। বয়স এই 25 থেকে 27-এর কাছাকাছি হবে দুজনের। নিঃসন্দেহে বলা যায় এর বেশি হবে না।
এই দোতলা পুরনো বাড়িটা একটা সাবেকিয়ানা ব্যাপার আছে, কি বলিস ভাই, হ্যাঁ তাই না,
কথাকান বলে উঠল এক যুবক। বাড়ির জানলাগুলো বেশ বড়। প্রকৃতির ঠান্ডা বাতাস যাতে ঘরের মধ্যে ভালোভাবে আসতে পারে সেই কথা ভেবেই হয়তো এত বড় জানলা তৈরি করেছিলেন এই বাড়ির নির্মাতা।
কি সুন্দর বাড়ি, দেখলে না পুরো চোখটা জুড়িয়ে যাচ্ছে। এই এই আমার কি মনে হয় জানিস, এটা না এটা আগে কোনো জমিদার বাড়ি ছিল, বুঝলি।
ঠিকই ধরেছ ছোড়া, এখন বেশি কথা না বলে আমার পিছু পিছু আসো তো দেখি।
বৃদ্ধকে অনুসরণ করে দুই যুবক এগিয়ে যেতে থাকল। কয়েকটা ঘর দেখার পর তাদের পছন্দ হল দোতলার দক্ষিণ দিকের একটা ঘর। দুজনের মধ্যে একজনের নাম শুভ, অপরজনের নাম নীল। দুজনেই খুব ভালো বন্ধু, একে অপরের হরিহর আত্মা বলাও চলে। নিত্য নতুন জায়গা ঘুরে দেখতে বড় ভালোবাসে দুজনে। বলাই যায় এটা তাদের নেশা। মানুষ যে কত রকমের নেশা করে কে জানে। নিত্যদিনের ব্যস্ততা কাটিয়ে দুদিন সময় বার করে তারা উপস্থিত হয় এই সিদ্ধিপুর গ্রামে। আলাদাভাবে জীবনটাকে একটু উপভোগ করতে চায় দুজনে। বিয়ের নাম শুনলেই তার থেকে ধস হাত দূরে পালিয়ে বেড়ায় শুভ ও নীল। তাদের যুক্তি এই যে এই বয়সটা আনন্দ করে কাটানোর সময়, তাই এত তাড়াতাড়ি সংসার ধর্মে প্রবেশ করলে জীবনটাকে নাকি ঠিক ভালোভাবে উপভোগ করা যাবে না। আলাপ আলোচনার পর ঠিক হলো দোতলার দক্ষিণ দিকের ঘরটায় থাকবে শুভ, আর তার ঠিক পাশের ঘরটাতেই নীল তার নিজের থাকার জন্য ব্যবস্থা করে নিয়েছে। ঘরে ঢুকেই নিজের জিনিসপত্রগুলো রাখার সাথে সাথে বৃদ্ধ রামু বলল,
শোনো ছোড়া, তোমরা এখানে থাকতে চাইছো বাবা থাকো, তাতে আমার কোনো অসুবিধা নেই। তবে তবে একটা জিনিস কিন্তু তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও।
হ্যাঁ কি কি, এ কি বলছে রে খুড়ো।
আরে বাবা বলতে তো দিবি, বয়সের থেকে মুখটা বড্ড বেশি চলে।
মুখ থেকে পানের পিক ফেলে রামু খুড়ো বলল,
রাত্রি 12টা বাজার আগেই ঘরের জানলাগুলো কিন্তু ভালো করে বন্ধ করে দিও, ভুল করেও খুলে রেখো না। আর ওই দক্ষিণ দিকের ঘরের দিকের জানলাটা তো একদমই খুলবি না, বুঝলি?
কি হবে খুলে রাখলে? আচ্ছা ঝামেলা তো,
প্রশ্ন করে নীল। কিন্তু সেই প্রশ্ন শুনে রামুখুরো নামে সেই বুড়োটি মনে হয় খানিক বিরক্তই হল।
যেটুকু বললাম সেইটুকু করলে প্রাণটন্তত বেঁচে যাবে, নইলে নইলে সর্বনাশ হওয়া থেকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না তোমাদের, সব সব শেষ করে দেবে ও। আমার কথাটা তোরা যদি না শুনিস তবে বাকিদের যা হয়েছে বাকিদের যা হয়েছে তোদেরও ঠিক ঠিক তাই অবস্থা হবে।
শুভ ও নীল আর কিছু জিজ্ঞাসা করার সুযোগই পেল না, তার আগেই বৃদ্ধ সেখান থেকে প্রস্থান করল। চলাফেরার জন্য সাথে সবসময় একটা লাঠি ব্যবহার করেন এই বৃদ্ধ। অনেক বয়স হয়েছে এই রামুখুরোর, প্রায় 80-85 তো হবেই। দীর্ঘদিন ধরে এই জমিদার বাড়ির দেখাশোনা করে আসছে রামুখুরো, যদি পড়ে যায় তাই এই লাঠির সাবধানতা।
আরে ভাই, জানলাটা খুলে রাখবো না রাখবো না সেসব নয়, পরে ভাবা যাবে। এই তুই আগে বলতো কি খাবো, কিছু একটা খাবার তো ব্যবস্থা করতে হবে নাকি, তা না হলে খিদের জ্বালাতেই না রাত্রিবেলা মারা যাবো, বুঝলি?
হ্যাঁ সে তুই ঠিক কথাই বলেছিস, আসার সময় তো কিছু খাবারও আনা হলো না।
আরে কি ব্যবস্থা করা যায় বল না, আমি কি করে জানবো এখন কি খাবার এখন পাওয়া যাবে। আরে দাঁড়া 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 ভাবতে দে ভাবতে দে, একটা কাজ করি, এই রামুখুরোকে বলে দেখবো, যদি কিছু ব্যবস্থা করে দিতে পারেন।
নীলের কথা শুনে শুভ বলল,
উনি আবার কি ব্যবস্থা করেন, পাগল নাকি তুই? একটা বয়স্ক মানুষ নিজেই ঠিক করে চলাফেরা করতে পারে না, তার উপর আবার সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে, উনি আমাদের কি খাবার ব্যবস্থা করবেন বলতো? হ্যাঁ আরে বলে দেখতে ক্ষতি কি, তোর না যত সমস্ত বাড়াবাড়ি। হ্যাঁ 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 ঠিক আছে যা 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 বল, বলে দেখ কদ্দূর কী করতে পারে।
শুভর কথা শেষ হতে নীল খুড়োকে ডাক দিল,
খুড়ো ও খুড়ো, একবার একবার উপরে আসবেন।
নীলের ডাক শুনে কিছুক্ষণ পরে দোতলায় শুভর ঘরে এসে উপস্থিত হল এ বাড়ির দেখাশোনা করার সেই বৃদ্ধ রামুখুড়ো।
এই ছোড়া, এই আমাকে ডাকছিলে নাকি?
হ্যাঁ গো হ্যাঁ গো, আসলে রাত্রের খাওয়া দাওয়ার তো কোনো আমরা ব্যবস্থা করে উঠতে পারিনি, যদি রাত্রের খাবার কিছু ব্যবস্থা করে দিতে পারেন তাহলে খুব ভালো হয় আর কি।
এখানে তো রান্না বান্না করার কোনো ব্যবস্থা নেই, তবে চিন্তা করিস না চিন্তা করিস না, তোরা দাঁড়া দাঁড়া আমি দেখছি।
ও বাবা, এ রান্না করার ব্যবস্থা নেই বলছে, রান্না করার ব্যবস্থা নেই মানে কি? তাহলে এখন তুমি সয়া সাপটা বলো, উপায়টা কি আছে?
প্রশ্ন করে শুভ।
উপায় একটা আছে, যারা এখানে বেড়াতে আসে তাদের যা খাবার ইচ্ছা হয় সেই সব কিছু আমার ভাগ্নি কল্যাণীকে বলে দেওয়া হয়, তারপর ওই সমস্ত রান্না বান্না করে দেয়। এক কাজ করছি, আমি ওকে ডেকে দিচ্ছি, তোদের যা যা খেতে ইচ্ছা করবে তোরা ওকে বলে দে, ও রান্না বান্না করে 8টার আগে দিয়ে যাবে সব। হ্যাঁ হ্যাঁ
8টার মধ্যে? এ না 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 না, এত তাড়াতাড়ি খাবার দিয়ে গেলে যখন খাবো তো তখন ঠান্ডা হয়ে যাবে।
এ ছোড়া, বেশি মস্তানি টস্তানি এখানে দেখেও না, 8টার পর কল্যাণী বেরোয় না, খেতে হলে খাবে নালে নালে শুধু জল খেয়ে থাকবে। হ্যাঁ
কর্কশ গলায় কথাগুলো বলল খুড়ো। শুভকে থামিয়ে দিয়ে নীল বলে উঠল,
আচ্ছা 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 ঠিক আছে ভাই, চুপ কর চুপ কর চুপ কর। আরে আরে কিছু না কিছু না কিছু না, তুমি শোনো, আরে হাতের সামনে কিছু না থাকার থেকে তো কিছু থাকা ভালো না। আপনি এক কাজ করুন, আপনি ওকে পাঠিয়ে দিন, আমরা কি খাবো না খাবো ওকে আমরা বলে দিচ্ছি। হ্যাঁ
কিছুক্ষণ পরে একজন ভদ্রমহিলা দোতলার দক্ষিণের ঘরের সামনে এসে উপস্থিত হল, দরজায় টোকা দিয়ে বলল,
কেউ আছেন?
ভেতর থেকে শুভ নীলকে বলল,
এ নীল দেখতো কে এসেছে। আরে ভাগ্নিটাই হয়তো এসেছে, কি খাবো টাবো হয়তো জিজ্ঞাসা করবে।
দরজা খুলতে নীল দেখল সামনে দাঁড়িয়ে আছে একজন ভদ্রমহিলা, পরনে গোলাপি রঙের একটা সুতির শাড়ি, এক হাত ঘোমটা দিয়ে টানা তার মুখ, শরীরের গঠন বেশভূষা দেখলে মনে হয় না খুব বেশি বয়স হয়েছে।
আপনি কে? না মানে কাকে কাকে খুঁজছেন?
প্রশ্ন করে নীল।
আগে বাবু, আমি কল্যাণী, রামু খুড়ো আমাকে পাঠিয়েছেন। এই বাড়িতে যে সমস্ত বাবুরা আসেন তাদের জন্য খাবার আমিই বানাই। শুনলাম আজও নাকি দুজন বাবু এসেছেন, তা আপনারা কি খাবেন বাবু?
সব রকম রান্নাবান্না করতে পারেন আপনি?
প্রশ্ন করে নীল। প্রত্যুত্তরে কল্যাণী জানায়,
হ্যাঁ হ্যাঁ বাবু, সব সব আমি সব রকম খাবারই বানাতে পারি, ঘরোয়া খাবার, বিদেশি খাবার, সব কিছু।
আরে বেশ বেশ, তাহলে তো খুবই ভালো, তাই না বল শুভ?
ভদ্রমহিলার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নিল নীল। কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হল শুভ। সেও সমানভাবে কল্যাণীর মাথা থেকে পা পর্যন্ত পুরো এক্স রে করে নিল। লালসার দৃষ্টিতে তাকিয়ে রয়েছে দুজনে। শুভকে দেখে নীল একটু কটাক্ষ করে বলে উঠল,
আরে আরে ভাই, বুঝলি, খুড়ো বলেছিল না ওনার এক ভাগ্নি আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ইনি হচ্ছেন সেই ভাগ্নি। হ্যাঁ,
একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে নিল শুভ ও নীল। তারপর শুভ বলল,
আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এক কাজ করুন না, একটু বেশ কষা কষা করে একটু মাংস করুন, আর সাথে একটু নরম নরম পরোটা যদি বানিয়ে দেন।
আর কিছু?
সাথে একটু পোলা হলেও মন্দ হয় না, কি বলি শুভ? হ্যাঁ,
বলল নীল।
হ্যাঁ হ্যাঁ, তা ভালো তা ভালো। শুনুন না, বলছি পোলাও যখন হচ্ছে তখন বেশ পাতলা পাতলা করে বেগুন কেটে এই বেসন দিয়ে একটু গরম গরম বেগুনি ভেজে দিন। হ্যাঁ, কি বলিস নীল?
হ্যাঁ, এই রাতের খাবারটা পুরো জমে যাবে বুঝলি ভাই।
আচ্ছা ঠিক আছে বাবু, খাবারগুলো ঠিক সময় মতো আপনারা পেয়ে যাবেন।
হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে নিল শুভ। ঘড়িতে তখন 6:50 বাজে। তারপর কল্যাণীর উদ্দেশ্যে বলল,
এখন তো প্রায় 7টাই বাজতে যায়, এত তাড়াতাড়ি রান্নাবান্না আপনি সব করতে পারবেন?
হ্যাঁ বাবু, ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না, তাড়াতাড়ি সমস্ত রান্না হয়ে যাবে। ওই 8টার আগে হলে আমি নিজেই দিয়ে যাব, আর কখনো কখনো যদি দেরি হয় তখন আর আমি নিজে আসি না, খুড়ো তখন খাবার সব নিয়ে আসেন।
কথাগুলো শেষ করে সেখান থেকে প্রস্থান করল কল্যাণী। শুভ ও নীল ঘরে ঢুকে দরজা বন্ধ করে তুমুল হাসিতে ফেটে পড়ল। তাদের হাসির কারণটা হচ্ছে,
আরে ভাই, এইরকম নাকি রামখুড়োর ভাগ্নি ভাবা যায়? হ্যাঁ,
বলে হো হো করে হেসে উঠল নীল। শুভ নীলের কথায় তাল মিলিয়ে বলল,
আরে সেই এত বয়স্ক মানুষের এত কম বয়সে যদি ভাগ্নি থাকে তাহলে পহুয়ের আর দরকার কি ভাই, নিজের বোনের পেটের মেয়ে নিশ্চয় নয়। হ্যাঁ, তাহলেও এত কম বয়সই তো হতে পারে না, কি বলিস? হ্যাঁ,
তা যা বলেছিস, কিন্তু হতে পারে না, হতেও পারে বল,
বলল নীল।
আরে 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 আরে, একবার ভেবে দেখ, মেয়েটাকে দেখে মনে হচ্ছে তোর বয়স কত হবে, 20-22 হবে।
কিন্তু,
আরে কিন্তু টিন্তু কিচ্ছু না,
বিশেষ বান্ধবী টান্ধবী তো হতে পারে নাকি ভাই?
কিছুক্ষণ পর দুজনের হাসির আসর থেমে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হল। বিষয়টা হলো খুড়োর বলে যাওয়া কথাটা। রাত্রে 12টার আগে যেন ঘরের জানলাগুলো বন্ধ করে দেওয়া হয়, এই কথাটা কেন বলে গেল খুড়ো? নীলই প্রথম প্রসঙ্গটা তুলল। অনেক ভেবেও দুজনে খুঁড়োর কথার কোনো কুলকিনারা খুঁজে পেল না। নীল আপাতত শুভর ঘরটায় বসেই আড্ডা দিচ্ছে, ঘুমানোর সময় নিজের ঘরে গিয়ে একটু শান্তিতে বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমাবে। দুজনের ঘুম বড্ড অগোছালো, তাই কেউ কারুর সাথে বিছানা ভাগ করে ঘুমাতে পারবে না। আর নিতান্তই নতুন জায়গায় ঘুম যদি না আসে তখন একে অপরের সাথে বাধ্য হয়ে বিছানা ভাগ করে নিতেই হবে। আপাতত এ দক্ষিণের ঘরটা তাই তাদের আড্ডাখানা হয়ে উঠেছে। জানলার ধারে এসে দাঁড়ায় শুভ। কি অপরূপ মনোরম পরিবেশ, চারিদিকে জ্যোৎস্নার আলো। জানলার ধারে দাঁড়িয়ে বাইরে শীতল হাওয়া গায়ে মাখছে শুভ। হঠাৎ তার দৃষ্টি গেল দূরে থাকা আরেকটি পরিত্যক্ত বাড়ির দিকে। এ বাড়িটি যদিও দেখাশোনা করা হয় বলে থাকার উপযুক্ত রয়েছে, কিন্তু সামনের বাড়িটা কোনোভাবেই থাকার উপযুক্ত নয়, একেবারে ভাঙাচোড়া বাড়ি, এক কথায় পরিত্যক্ত বাড়ি যাকে বলে। বাড়ির দেওয়ালের ইঁট ভেদ করে সৃষ্টি হয়েছে অসত্য গাছ। কিছু কিছু অসত্য গাছ তার ঝুড়িগুলোকে মাটিতে স্পর্শ করিয়ে বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। কি সুন্দর পরিবেশ! বাড়িটা ভাঙাচোড়া হলেও বেশ মন কারা বাড়ি। দোতলার ওই দক্ষিণ দিকের জানলা দিয়ে যতটুকু জোছনা আর আলোতে দেখা যায় তাতে মনে হচ্ছে বাড়িটা কোনো এককালে জমিদারদের বাড়ি ছিল। সেই বাড়ির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শুভ। তাকে দেখে মনে হচ্ছে ধীরে ধীরে সে যেন কোনো এক মায়ায় ডুবে যাচ্ছে। পেছন থেকে নীল কত কথা বলে গেল, কিন্তু একটি কথাও তার কানে ঢুকছে কিনা সন্দেহ আছে। বেশ কিছুক্ষণ পর শুভ তার পিঠে কারুর একটা স্পর্শ অনুভব করল। শিউরে উঠল সে, আর পেছন ফিরে দেখল নীল দাঁড়িয়ে রয়েছে। নীলকে দেখে শুভ দীর্ঘশ্বাস ফেলে বলল,
ও তুই? এ ভাই, ভয় পেয়ে গেছিলাম আমি।
আরে ভয় পাচ্ছিস কেন? এই ঘরে তুই আর আমি ছাড়া কে আছে ভাই? আর তুইও না, মানে ভয় ভয় পাওয়ার কি আছে? ও, তার মানে এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বলে গেলাম তার কোনো কথাই তোর কানে ঢুকলো না, তাই না?
তুই কথা বলছিলি? ও, আমি আমি খেয়াল করিনি বুঝলি, কে জানে।
আরে খেয়াল করি না মানে এটা কি? আমি আমি এই বাড়িটার এত প্রশংসা করে গেলাম তার কোনো কিছুই তোর কানে গেল না?
আরে আরে না রে, আমি 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 সত্যি খেয়াল করিনি, কে জানে কি হলো। আমি জানলাটার দিকে তাকিয়ে ওই কল্যাণীকে দেখছিলাম।
কি কল্যাণীকে তুই এখানে কোথায় পেলি ভাই?
আরে হ্যাঁ রে, সত্যি বলছি, ওই দেখ, ওই জানলা দিয়ে বাড়িটার দিকে তাকিয়ে দেখ, কি সুন্দর বাড়িটা। ও, ওইখানেই তো দেখলাম কল্যাণীকে। আরে গোলাপি রঙের একটা শাড়ি পরে ঝুমঝুম করে আওয়াজ করে চলাফেরা করছে।
মানে তুই কি বলতে চাস যে খুড়োর ভাগ্নি? আরে ভাই এইদিকে তাকা তাকা, তুই কি খুড়োর ভাগ্নিকে নিয়ে এখন থেকে স্বপ্ন দেখছিস নাকি? হ্যাঁ ভগবান, এবার তোর একটু স্বভাবটা বদলা শুভ। আরে কল্পনা জগৎ ছেড়ে একটু বাস্তবে ফিরে আসুন দয়া করে স্যার।
আরে আমি সত্যি বলছি, তুই তুই একবার এদিকটা 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 একবার, হ্যাঁ এই সামনে দেখ দেখ এই দিকটা।
এই বলে শুভ জোর করে নীলকে নিয়ে এসে জানলার সামনে দাঁড় করালো।
আরে আরে ভাই দেখ 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 বাড়িটার দিকে একবার ভালো করে দেখ, একবার মনে চোখটা খুলে বাড়ির দিকে দেখ না। হ্যাঁ আরে দেখ না।
কুনুই দিয়ে শুভকে আঘাত করে নীল বলল,
হ্যাঁ দেখছি দেখছি, এ আর নতুন কি, পুরনো দিনের একটা বাড়ি, এই বাড়িগুলো এমনি এরকম সুন্দর হয়, আর তার মধ্যে অসত্য গাছে ঝুড়ি টুড়িগুলো নেমে একটা বৃক্ষের আকার নিয়েছে, মোটামুটি দেখতে ভালো লাগছে, এই জন্যই একটা আরে কি বলবো, আর ওই চাঁদের আলো, চাঁদের আলোটা পড়ে যায় একটা বেশ সুন্দর দেখতে লাগছে। আরে বুঝলাম বুঝেছি, এটা আমার নতুন কি আছে?
হ্যাঁ তোর মুখ থেকে তো কোনোদিনই কোনো কিছুর প্রশংসা এত সহজে বেরোয় না নীল।
আরে ভাই প্রশংসা করার কি আছে, ওসব ছাড়, কিন্তু তুই যেভাবে বাড়িটার দিকে বিভোর হয়ে দেখছিলি সেটা বেশ আমার কাছে ভাই একটু অস্বাভাবিক লাগছিল।
আরে তুই আবার ভুল বুঝছিস, আরে আমি তো শুধু বাড়িটাকে দেখিনি, বাড়ির সাথে আরে কল্যাণীকেও দেখছিলাম।
আরে ভাই শোন, তুই নেশা না করেই আজ মাতাল হয়ে গেছিস বুঝলি। উফ, আর পারি না বাবা তোকে নিয়ে, এই কল্পনা জগৎ থেকে এবার একটু বেরিয়ে আয় তো তুই প্লিজ।
তুই বুঝবি না ভাই, ছাড় ছাড় তুই ছাড় এসব।
আরে আমি বুঝতে চাইও না রে।
কিছুক্ষণ পরে শুভর ঘরের দরজায় আবার টোকা পড়ল। শুভ নীল একসাথে দরজা খুলে দেখল খুঁড়ো ও কল্যাণী দুজনেই দাঁড়িয়ে আছে। কল্যাণী বলল,
বাবু আপনাদের খাবারগুলো যা যা বলেছিলেন সেই সব কিছুই বানিয়ে দিয়েছি।
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলছি খাবারগুলো একটু ভেতরে রেখে দিলে ভালো হয়। হ্যাঁ
কল্যাণী ঘরের ভেতর ঢুকে খাবারগুলো একটা টেবিলের ওপর ঢাকা দিয়ে রেখে দিল। শুভ কল্যাণীর পায়ের দিকে একবার তাকালো, কিন্তু কোনো নূপুরের আওয়াজ শুভ এখন পেল না। নির্লজ্জের মতো সে কল্যাণীকে প্রশ্ন করল,
কোন দিকের বাড়িতে থাকেন আপনি?
হ্যাঁ কেন কেন, এইসব কথার জন্য আপনার কি লাভ বাবু?
সঙ্গে সঙ্গে প্রশ্ন করে কল্যাণী। আমতামতা করে শুভ বলে উঠল,
না না না, আসলে ওই জানলা দিয়ে পাশের ওই ভাঙাচোরা বাড়িটার দিকে তাকিয়েছিলাম আমি, সেখানে মনে হলো যে আপনাকে দেখলাম, তাই আর কি জিজ্ঞেস করছিলাম, তাছাড়া কিছু না।
এতক্ষণ সব চুপচাপ শুনছিল খুড়ো, এবার সে কথা বলতে শুরু করল,
এইসব জেনে তো তোমার কোনো কাজ নেই ছোড়া। হ্যাঁ
না না, মানে উনি ওখানে চলাফেরা করছিলেন, ওনার পা থেকে একটা নূপুরের শব্দ ভেসে আসছিল, কিন্তু এখন তো দেখছি উনি হেঁটে খাবারগুলো রাখতে এলেন, তখন সেই আওয়াজটা পেলাম না, তাই জন্য জিজ্ঞেস করলাম আর কি।
শুভর মুখের কথাগুলো শুনে কর্কশ কণ্ঠে খুড়ো বলে উঠল,
তোমাকে আমি বলেছিলাম না জানলা খুলতে না, হ্যাঁ তবু যদি খুলে থাকো তাড়াতাড়ি বন্ধ করে দাও, এক্ষুনি বন্ধ করো। রাত্রি 12টার পর তো একদমই খোলা যাবে না। শুনিস নি, শুনিস নি আমার একটা কথাও, তোরা তোরা কোনো কথা শুনিস নি। ও টের পেয়েছে, ও ঠিক টের পেয়েছে। ও আমি শেষবারের মতো বলে যাচ্ছি, ও বাড়িটার দিকে জানলাটা একদম খুলবে না।
কি হয়েছে রাগি? কিন্তু কেন জানলাটা খুলবো না কেন? কেনই বা আপনি রাত 12টার আগে জানলাটা বন্ধ করে দিতে বলছেন আমাদের, পরিষ্কার করে বলুন তো।
আহ, এত প্রশ্ন করো না। তোমরা 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 একদিনের জন্য আর থাকতে এসেছো, হ্যাঁ? তাই যেটুকু বলছি যেটুকু বলছি সেইটুকুই শোনো, এর বাড়তি কিছু জানার চেষ্টা করো না। আজ যদি করেছো তাহলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে। আমি চাই না, আমি চাই না আর কেউ প্রাণ হারাক। বাকিরা এখন তোমাদের হাতে, চললাম, আমি চললাম।
রাতে খাওয়া দাওয়া শেষ করে শুভ নীল যে যার ঘরে ঘুমোতে চলে গেল। রাত তখন 10টা বাজে। এ বাড়ির দেওয়াল ঘড়িটা ঢং ঢং করে বেজে উঠল। সারাদিন দেখাশোনার জন্য রামুখুরো এ বাড়িতে থাকলেও রাতে সে এখানে থাকে না, যার কারণেই যাওয়ার সময় বারবার শুভ ও নীলকে সে সাবধান করে গেছে। রাত্রি 10:30 নাগাদ শুভ বিছানা ছেড়ে উঠে বসল। কিছুতেই তার ঘুম আসছে না। ঘরের এ কোণা থেকে ও কোণা হেঁটে চলেছে। এই বদ্ধ ঘরের মধ্যে তার কিছুতেই যেন ভালো লাগছে না। রামুখুরো নিজের হাতেই এ ঘরের জানলা বন্ধ করে দিয়ে গিয়েছিল, কিন্তু শুভ সেই জানলাটা আবার খুলে দিল।
উফ, কি প্রাণ জুড়ানো হাওয়া! উফ, বৃথায় এ জানলাটা বন্ধ করার কোনো মানে আছে? কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে! রামুখুরোটা বেকার কেন এত ভয় দেখিয়ে গেল কে জানে।
জানলার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো শুভ। দিনের আলো এই গ্রামটা বেশ সুন্দর দেখায়। চারপাশের গাছপালা, মাঠঘাট, পুকুর, কাঁচা বাড়ি, কাঁচা রাস্তার দুধারে রয়েছে শস্যক্ষেত। অবশ্য রাতের পরিবেশটাও মন্দ নয় এই গ্রামের। টেবিলের ওপর রাখা মোমবাতিটা দেশলাই কাঠির সাহায্যে জ্বালিয়ে নিল শুভ। জ্বলন্ত মোমবাতির শিখার সামনে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবী চৌধুরানী বইটা মন দিয়ে পড়তে শুরু করল শুভ। কয়েকটা পাতাই পড়া হয়েছে। মাঝে মাঝে জানলার দিকে চোখ চলে যাচ্ছে। জানলা দিয়ে আসা বাতাস তার বড্ড ভালো লাগছে। অনেকটা অনেকটা সময় পার করে ফেলেছে শুভ। হঠাৎ তার কানে ভেসে এলো নূপুরের শব্দ। থমকে গেল শুভ।
হ্যাঁ, নূপুরের আওয়াজ!
উপন্যাসটি টেবিলের ওপর রেখে দিল। তারপর নূপুরের শব্দ অনুসরণ করে জানলার সামনে এসে উপস্থিত হল সে। ভাঙা বাড়িটির সামনের দিকে ঘুরে বেড়াচ্ছে এক সুন্দরী রমণী। দেওয়াল ঘড়িটা ঢং ঢং করে জানান দিল যে রাত্রি তখন 12টা। ঘড়িতে 12টা বাজার সাথে সাথেই সামনের ভাঙা বাড়ির একটা নির্দিষ্ট কক্ষে আলো জ্বলে উঠল। তারপর তারপর একের পর এক গানের সুরের সাথে সাথে তাল মিলিয়ে নেচে গেল সেই রমণী। তারই পায়ের ঘুঙুরের শব্দ ভেসে আসছে শুভর কানে। শুভ নিজেকে যেন আর আটকে রাখতে পারল না। তার মধ্যে কৌতূহল ক্রমশ ঘনীভূত হতে থাকল। জানলার এদিক ওদিক দিয়ে বারবার দেখার চেষ্টা করছে সে যে কে এই রমণী, কার কার পা হতে এই ঘুঙুরের শব্দ ভেসে আসছে এত রাত্রিবেলা। কিন্তু পরিষ্কার করে সে কিছু যেন দেখতে পেল না। কাল বিলম্ব না করে সারা ঘর সে তন্ন তন্ন করে খুঁজতে লাগল যদি একটা টর্চ পাওয়া যায়। অবশেষে কাঠের দেওয়াল আলমারি থেকে একটা টর্চ খুঁজে বার করল সে। শেষমেশ সেই ভাঙাচোরা টর্চ সাথে নিয়ে শুভ নিজের ঘর থেকে বেরিয়ে গেল। কুটি কুটি পায়ে কোনো শব্দ না করে সে বেরিয়ে এলো দোতলার বারান্দায়। তারপর সোজা সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নামতে লাগলো সে। সিঁড়ির শেষ প্রান্তের ঠিক বাম দিকে শুভ একটা দরজা দেখতে পেল। খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে গেল শুভ। মনে মনে ভাবল, বিকালে তো এখানে যখন এসেছিলাম তখন তো দরজাটা খেয়াল করিনি। যাই হোক, মনে হচ্ছে এটা দিয়ে আমি অনায়াসে বাইরে যেতে পারবো। যাই। এরপর হাতের টর্চটা জেলে সেই দরজার দিকে এগিয়ে গেল শুভ। দরজার খিড়কিটা খুলে একটু ঠেলতেই অবাক হয়ে গেল যেন শুভ। এ বাড়ি থেকে ওই পুরনো ভাঙা বাড়িটাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ তার সামনে হঠাৎই যেন উন্মুক্ত হয়ে গেল। আর সামনে সেই রমণী।
না না, আর দেরি করা চলবে না, যত দ্রুত সম্ভব আমাকে ওই বাড়িতে পৌঁছাতেই হবে। দেখতে হবে কে কে ওই সুন্দরী রমণী।
শুভ যতই এগোয় সেই সুন্দরী রমণীও ততই আত্মগোপন করতে থাকে। গভীর মায়ায় সম্মোহিত হয়ে পথ চলতে থাকে শুভ। এরপর ভাঙা বাড়িটার সামনে এসে উপস্থিত হয় শুভ। তীব্র থেকে তীব্রতর হতে থাকে সেই ঘুঙুরের শব্দ। সেই শব্দ অনুসরণ করে সেই দিকেই এগিয়ে যেতে থাকে সে। এরপর শুভ এসে উপস্থিত হয় একটি কক্ষের সামনে। কত আলো সেখানে, আর গানের সুরের সাথে সাথে নেচে চলেছে ওই ওই সুন্দরী রমণী। কোনো শব্দ করল না সে। নিঃশব্দে সেই কক্ষটির দরজার সামনে দাঁড়িয়ে থাকল শুভ। প্রাণ ভরে মুগ্ধ হয়ে সে দেখতে লাগল সেই রমণীর নাচ। তার হাতের মুদ্রা, তার চোখের চাহনি, পায়ের তাল, সব কিছু বলে দিচ্ছে নাচের প্রতি তার দক্ষতা ও ভালোবাসা ঠিক কতখানি। শুভ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সেই রমণীর দিকে। রমণীর নাচ শেষ হতেই করতালি দিয়ে তাকে বাহবা জানালো শুভ।
বাহ বাহ, চমৎকার!
শুভর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে তাকে ধন্যবাদ জানালো সেই রমণী।
তারপর যা ঘটল তা বলতে গেলে সারা শরীর কেঁপে উঠবে।
রমণী এক পা করে এগিয়ে গেল শুভর দিকে। রমণীর রূপে সে এখন মোহিত, হিতাহিত জ্ঞান শূন্য। শুভর কাছে এগিয়ে এলো সে।
কি নাম তোমার?
রমণীটিকে প্রশ্ন করে শুভ। এসে রমণী উত্তর দিল,
আমার নাম কল্লোলিনী।
অপূর্ব অপূর্ব তোমার নাম! যেমনই তোমার রূপের ছটা, তেমনই তোমার নামের মাধুর্য। তোমার রূপে মুগ্ধ হয়েছি আমি।
এমন করে বলবেন না বাবু, আমার যে শরম লাগে।
লজ্জা? কিসের লজ্জা তোমার? আমি সত্যি বলছি, তোমার রূপের কোনো তুলনা হয় না।
তাই?
হ্যাঁ।
তা শুধুই কি আমার রূপ, আর কোনো কিছুই কি আপনার ভালো লাগেনি?
না 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 না, তা কেন, তোমার নাচ খুব সুন্দর, যে কেউ পাগল হয়ে যাবে তোমার এই নাচ দেখে।
অপলক দৃষ্টিতে শুভ কল্লোলিনীর দিকে তাকিয়ে রয়েছে। কল্লোলিনীও শুভর দিক থেকে চোখ ফেরাতে পারছে না। একে অপরের চাহনি বলে দিচ্ছে দুজন দুজনকে কতটা কাছে পেতে চায়। হঠাৎ শুভ কল্লোলিনীর কাঁধ দুটো চেপে ধরল। সাথে সাথেই কল্লোলিনীর নিঃশ্বাসের গতিবেগও বৃদ্ধি পেল। তারপর শুভ কল্লোলিনীকে তার দু বাহু দিয়ে শক্ত করে আলিঙ্গন করল। অদ্ভুত শান্তভাবে মৃদু হেসে উঠল কল্লোলিনী, আর শান্ত স্বরে এসে বলে উঠল,
আজ আমি বেশ ভালো আছি, আজ আর কোনো কষ্ট হচ্ছে না, বিশ্বাস করো।
তাই আমারও ইচ্ছে এইভাবে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখে দিই আমার বুকে।
শুভর কথা শুনে আবারও সেই মায়া ভরানো হাসি হাসল কল্লোলিনী। নিজের ডান হাতটা শুভর গালে আলতো করে ছুঁয়ে বলল,
আমার কাছে আসতে তোমার কোনো কষ্ট হয়নি তো?
কষ্ট? তোমার কাছে আসতে আমার আবার কষ্ট কিসের? এমন রূপবতী মায়াবতীর কাছে আসতে কারোর কষ্ট হয় বুঝি?
কল্লোলিনীর হাতটাকে তার গালের থেকে সরিয়ে আলতো করে ধরল শুভ। তারপর সেই হাতে পরম মমতায় চুম্বন করল। বাতাসে দরবারি কানারা সুর ভেসে চলেছে। মায়াবী আলোয় দুটি হৃদয় তাদের মনের কথা বলে চলে নিশ্চুপে। অনেকক্ষণ পর শুভ দৃষ্টি গেল পুরনো ওই ভাঙা বাড়ির কক্ষে থাকা পুরনো দিনের খাটের নকশা করা পালঙ্কের দিকে।
এসো এসো, বসো এখানে।
কল্লোলিনী শুভকে বসালো পালঙ্কের ওপর, উঁচু মাথার দিকে হেলান দিয়ে বসল সে। তারপর কল্লোলিনীকে আরো আরো কাছে টেনে নিল শুভ। প্রবল শীতে সন্তান যেমন তার মায়ের বুকের উষ্ণতাকে আরো আরো বেশি করে পাবার আশায় তার বুকে আরো ঘন হয়ে আসে, তেমনি কল্লোলিনী শুভর বুকে মাথা রেখে দেয় পরম ভালোবাসা ছোঁয়া পাওয়ার জন্য। গভীরভাবে কান পাতে তার বুকে, শুভ আরো জোরে আঁকড়ে ধরে কল্লোলিনীকে, তার বুক থেকে মাথা না তুলেই বলে ওঠে,
আরো আরো কাছে টেনে নাও আমায়, আরো আরো। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কেউ আসবে না, কেউ আসবে না, এখন কেউ না, তুমি, শুধু তুমি আমাকে আরো কাছে টেনে নাও, তোমার বুকের ভেতরে নিয়ে নাও আমায়।
একে অপরের শারীরিক উষ্ণতাকে আলিঙ্গন করে ভেসে গেল তারা দুজনে ভালোবাসার জগতে। পোশাকহীন দুটো শরীর মিলে গেল। কিছুক্ষণ পরে ভেসে এলো শুভর আর্তনাদ। কিন্তু রাতের নিস্তব্ধতা ভেদ করে শুভ চিৎকার কেউ শুনতে পেল না।